শুভ আবির ভাবতেছি আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে, তো প্রত্যেক বছর মতন এবছরও আমরা শ্রীমতী রাধারানী সম্বন্ধে শ্রবণ করব। তো ব্যাপার হচ্ছে শ্রীমতী রাধারানীর বিষয়টি অতটা গুপ্ত এবং তাৎপর্যপূর্ণ যে পুরাণে যেখানে বর্ণনা করা হচ্ছে রাধা কৃষ্ণের সম্বন্ধে, বা কেউ যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তুমি তো রাধা কৃষ্ণ সম্বন্ধে জানা শুনেছ, তাহলে একটু আমাকে বলো, যারা রাধা কৃষ্ণ সম্বন্ধে শুনেছে তারা যদি কেউ তাদের জিজ্ঞাসা করে তারা সাহস করে না এই বলবার জন্য, মানে এই তত্ত্ব এই বিষয় অত রহস্য অপূর্ণ অত তাৎপর্যপূর্ণ, হয়তো ব্রহ্মা শুনেছেন বিষ্ণুর কাছ থেকে, বা ব্রহ্মা আবার সতীশ কুমারকে বলেছেন, নারদ মুনি জিজ্ঞাসা সতীশ কুমারকে যে আপনি বলুন রাধাকৃষ্ণের রহস্য লীলা কথা শ্রবণ করেছেন ব্রহ্মার কাছ থেকে, বলছে না 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 আমি বলতে পারবো না, আমি বলবো না, তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা বলবে। ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা আপনি অত সুন্দর কথা, আমরা তো আমি অনেক ধ্যান তপস্যা করে ভগবানের বহু লীলা শ্রবণ করলাম, কিন্তু কৃষ্ণের সে মাধুর্য মন্ডিতের লীলা শ্রবণ করলাম না, রাধা কৃষ্ণের লীলা সম্বন্ধে কিছু বলুন। না 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 আমি তোমাকে বলতে পারবো না, তুমি বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে গিয়েছেন, তখন বিষ্ণু একটা ব্যবস্থা করে যে কৃষ্ণের কাছে পাঠিয়েছেন। আমার বলার তাৎপর্য সেই যে এই সমস্ত বিষয়গুলি অত মহত্বপূর্ণ যে এমনকি তারা পর্যন্ত সাহস করছে না এই সমস্ত কথা কারোর কাছে বলবার জন্য। তো আমরা এই সমস্ত কথা শ্রবণ করবার জন্য বসেছি বা আলোচনা করবার জন্য বসেছি, এ আমাদের একটা ধৃষ্টতা মাত্র। তবুও শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই সমস্ত তত্ত্বপূর্ণ কথা জগতে কাউকে বলানো যায় না, মানে যুক্তিযুক্ত হয় না, আবার না বললেও হয় না, কেন না বললে কেউ জানবে না। তাই যদিও আমরা অযোগ্য তারা জানে শাস্ত্রকাররা পূর্ব আচার্যরা, তবুও তারা জানে যে জগতে এরকম কথা শুনবার মতন যোগ্য ব্যক্তি কেউ নেই, আর সেই কথা যে প্রমাণ করতে হবে না। যখন ব্রহ্মা সেই পর্যন্ত তারা মনে করছে আমরা যোগ্য নেই এসব সম্বন্ধে কথা বলবার জন্যে, তো আমাদের কথা আর কি বলা যায়, আমরা এইসব কথা বসে আলোচনা করব। তবুও শাস্ত্রকাররা কৃপা করে এই সমস্ত কথা বর্ণনা করেছেন, তো যাতে আমরা ভগবান সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করে তার প্রতি শ্রদ্ধাশীল হতে পারি, ভক্তিবান হতে পারি, তার প্রতি আমরা আকর্ষিত হতে পারি। তো সেই জন্যে আমরা ভগবানের বিভিন্ন আবির্ভাব সময়ে তার আবির্ভাবের তত্ত্ব কথা শ্রবণ করবার জন্য চেষ্টা করি। তো আজকে থেকে আমরা শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করতে চেষ্টা করব বা শ্রবণ করতে চেষ্টা করব। জয় শ্রী রাধা মাধব কি জয়। তাই আমরা শ্রী রাধা মাধবের কাছে প্রার্থনা করি যেন উনি আমাদেরকে শক্তি প্রদান করেন, কৃপা করেন, যেন তার কথা তার লীলা আমরা শ্রবণ করে নিজের জীবনকে সার্থক করতে পারি। তো সবাই আমরা জানি যে ভাগবতে শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করে সেরকম কিছু বিশেষ বর্ণনা করা হয় না, কিন্তু আমরা এটাও জানি পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে বলছেন যে কেন শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করেননি। তার কথা অনুসারে তিনি বলছেন মা উত্তরাকে যে আমার গুরুদেব শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম আমাদের যখন ভাগবত কথা শোনাচ্ছিলেন তখন বলেননি, কেন বলেননি? না, রাধারানীর নাম উচ্চারণ করলে তো সুখদেবের এইরকম ভাবের উদয় হতো, তারপর উনি আর ভাগবত কথা বলবার জন্য নিজের সন্দত করে রাখতে পারতেন না। তো সেই কারণ তিনি দর্শিয়েছেন পরীক্ষিত মহারাজ তার মা উত্তরাকে। তার সঙ্গে সঙ্গে তিনি একথা বলছেন, যদিও আমার গুরুদেব ছিল সুখদেবকে সঙ্গে বহু সতর্কতা অবলম্বন করেছেন যে গোপীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ না করবার জন্য, তবুও তার শ্রীমুখ থেকে পরোক্ষভাবে তার নামটি উচ্চারিত হয়েছে একটি শ্লোকের মাধ্যমে, অনেয়া রাধিতানুনম ভগবান হরির ঈশ্বর। ভগবান হরি ঈশ্বরকে অনন্যভাবে আরাধনা করছেন যে শ্রীমতী রাধারানী, সেজন তার নাম হচ্ছে অনেয়া আরাধিত। অনেয়া রাধিত নুনম ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দাবৃত যান অনয় রহ অনয়ত রহ। সমস্ত গোপীরা একথা বলছেন যে ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন। যখন ভগবান রাসলীলা পরিত্যাগ করে শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে গেছেন, তখন সমস্ত গোপীরা আলোচনা করছেন যে অনয়া আরাধিত নুনম, অবশ্যই নুনম মানে অবশ্যই ভগবান হরির ঈশ্বর, ভগবান শ্রীহরি ঈশ্বর পরমেশ্বর, তিনি অবশ্যই এই একজনের দ্বারা আরাধিত হয়েছেন। এইভাবে আরাধিত হয়েছেন জন্য বিহায়, যাদের আমাকে পরিত্যাগ করে আমাদেরকে পরিত্যাগ করে তার প্রীতি অত্যন্ত তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গেছেন। প্রীত জাম অনেক রহ, এই নির্জন স্থানে তাকে নিয়ে গেছেন, তার প্রতি তিনি অত প্রীত হয়েছেন। সেইভাবে তিনি বর্ণনা করছেন বা আমাদের গৌড়ী আচার্যরা বলছেন যে শ্রীমদ ভাগবতে এই শ্লোকের মাধ্যমে রাধারানীর নামটি উল্লেখ করা হয়েছে। যদিও বিভিন্ন পুরাণে এমনকি স্মৃতিতে পর্যন্ত শ্রীমতী রাধারানীর কথা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, আমাদের আগামী চার দিনের মধ্যে কথা প্রসঙ্গে সেগুলি সব একটি করতে আলোচনা করব। তো শ্রীমতী রাধারানীর সম্বন্ধে তার আবির্ভাব সম্বন্ধে গত বছর আমরা বিভিন্ন কথা উপরে আলোকপাত করেছিলাম, তার লীলা শ্রবণ করেছিলাম বিভিন্ন পুরাণ থেকে। এবছরও সেরকম তার লীলা এবং তত্ত্ব কথা আলোচনা করব। তা আমাদের এই আলোচনা শুরু করব চৈতন্য চরিতামৃত থেকে, কেননা চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব কথা বর্ণনা করতে গিয়েছেন তার আবির্ভাবের কারণ, তখন যেহেতু শ্রীমন মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ ছিলেন, সেই কথা প্রসঙ্গে তিনি শ্রীমতী রাধারানীর কথা বর্ণনা করেছেন। তা আমরা এই চৈতন্য চরিতামৃত শ্লোক ধরে তার সেই শ্লোক সম্বন্ধে বিভিন্ন পুরাণে যা লেখা হয়েছে সেগুলি আমরা অধ্যয়ন করে শ্রবণ করব। তো এবার কিন্তু আমি বিভিন্ন পুরাণ থেকে পড়ব, তাই সবাইকে তো ধৈর্য ধরে থাকতে হবে, কেন অত কথা মনে থাকে না বই পড়ে সবাইকে বলবার জন্য। তারপরে পড়ে বললে হয়তো অনেক বাদ পড়ে যাবে, সেখান থেকে তোমারা শুনতে শুনতে মনে আরও অনেক কথা বাদ পড়ে যাবে, শেষে আর কিছু থাকবে না। সেজন্য আমি বই থেকে পড়ব, সবাইকে ধৈর্য ধরে শ্রবণ করবেন। তা আমরা আমাদের আলোচনা শুরু করব চৈতন্য চরিতামৃতের এই শ্লোক, যে শ্লোকটি স্বরূপ দামোদর গোস্বামী তার কর্তাতে উল্লেখ করেছিলেন এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার আদিলীলায় যে প্রথম ১৬টি শ্লোক আছে মঙ্গলাচরণ শ্লোক তাতে বর্ণনা করেছেন। সবাই এই শ্লোকটি জানেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্রাদমি শক্তিরস্মাৎ একাত্মনাবি ভূপুরা দেহভেদম গতৌত চৈতন্য আক্ষম প্রকটম মধুনা তদ্বয়ম চৈকম আপ্তম রাধা ভাবদিতি সুগলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের প্রণয় ভগবান মানে ভগবানের হ্রাদিনী শক্তির বিকাশ, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা। তা আজকে আমাদের মুখ্য আলোচ্য বিষয় হবে যে কি করে রাধা কৃষ্ণ এক আত্মা, শাস্ত্রে কি প্রমাণ আছে যে এই রাধা কৃষ্ণ হচ্ছেন এক আত্মা। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন যে কিভাবে রাধা কৃষ্ণ এক আত্মা, না রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। যে শাস্ত্র প্রমাণিত যে কৃষ্ণ পূর্ণ শক্তিমান আর রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি, শাস্ত্র প্রমাণ বলা হচ্ছে দুই বস্তু ভেদ নেই। শাস্ত্রের কি প্রমাণ আছে সেগুলি আজকে আমরা বিভিন্ন পুরাণ থেকে দেখব যে কোথায় বর্ণনা করা হয়েছে যে রাধা কৃষ্ণ কোন ভিন্ন নেই, দুই বস্তু ভেদ নেই শাস্ত্র প্রমাণ। কিরকম কৃষ্ণ কবিরাজ গোস্বামী আমাদেরকে বুঝাবার জন্য তাদের দৃষ্টান্তে বলছেন, ঠিক যেরকম মৃগমদ তার গন্ধ যাইছে অবিচ্ছেদ্য অগ্নি জ্বলাতে যাইছে কভু নাহি পেত। প্রভুপাদ বলছেন কস্তুরি এবং তার গন্ধ যেমন অভিন্ন, অগ্নি এবং তার উত্তাপ যেমন অভিন্ন, তেমনই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন। তো এই অভিন্ন হলেও রাধা কৃষ্ণ এইছে সদা একই স্বরূপ, হলেও কোন অনাদি কাল থেকে কি হয়েছে না লীলারস আস্বাদেতে ধরে দুই রূপ। এ হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে কিভাবে রাধা কৃষ্ণ এই লীলারস আস্বাদন করবার জন্য তারা পৃথক দুটি রূপ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ এইছে সদা এক স্বরূপের মধ্যে থাকেন, আবার তিনি পৃথক হন লীলারস আস্বাদন করতেন। আবার এখানে বলা হচ্ছে কি যে চৈতন্যাক্ষা প্রকট মধুনা, আবার সেই দুটো রূপ একসঙ্গে মিলিত হয়ে চৈতন্য রূপে আবির্ভূত হচ্ছে। তো কেন না যে রস যেহেতু পরমব্রহ্ম হচ্ছেন রসবৈষহ, রসবৈষ মানে তিনি হচ্ছেন রস, সমস্ত রসের আস্বাদনকারী আর সমস্ত রসকে আস্বাদন করান, এই যে রসবৈষ। তাই বলা আছে যে এক স্বরূপে যে রস আস্বাদন করা যায়, দুটো স্বরূপে সেই রস আস্বাদন করা যায় না। দুটো স্বরূপে যে রস আস্বাদন করা যায়, এক স্বরূপে সে রস আস্বাদন করা যায় না। তো এই জন্য কেন পরমব্রহ্ম ভগবান এক ছিলেন, এক থেকে বহু রূপ তিনি ধারণ করলেন, হ্যাঁ আমরা সে কথা আলোচনা করব। এ তো বহুস্তম অভাব, আবার পরাশ শক্তির বিবিধ হইবার ক্রিয়াতে তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করছেন, তার শক্তিকে কিভাবে বহুরূপে প্রকাশ করছেন। তো আবার সেই এক থেকে দুই হয়েছেন, আবার দুই থেকে আবার এক হয়েছেন লীলারসকে আস্বাদন করবার জন্য। সে কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে এই আগামী কয়েকটা শ্লোকের মধ্যে বর্ণনা করছেন। আমি জানি না এই চার দিনের সকালে এক ঘন্টা করে ক্লাসে শেষ হবে কিনা। রাত্রে আমি চাইছিলাম রাত্রে অনেক কাউন্সিল মিটিং হবে, তো আমরা চেষ্টা করি যতটা পারবো। তো আমরা এক একটা পয়েন্টকে ধীর সুস্থভাবে শ্রবণ করতে গ্রহণ করতে চেষ্টা করব। তো আজকে আমি অনেক কিছু বেশি আলোচনা না করে শুধু একটা জিনিস কথা আজকে আলোচনা করব যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে কথা বলছেন যে একাত্মনাবপি ভুবিপুরা দেহভেদম গতৌত। এই শ্লোকের ব্যাখ্যা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বাংলা পয়ার অনুবাদে বলছেন, একাত্মনাবপি অর্থাৎ রাধা কৃষ্ণ এক আত্মা ভুবিপুরা দেহভেদম গতৌত, দুই দেহ ধরি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসের আস্বাদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন, এইভাবে তারা পরস্পরের প্রেমের রস আস্বাদন করেন। তারপর এই প্রেমের রসের কথা আমরা আলোচনা করব, কি প্রেমের রস কৃষ্ণ আস্বাদন করছেন আর শ্রীমতী রাধারানীও আস্বাদন করছেন। শ্রীল প্রভুপাদ এ তাৎপর্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তাৎপর্য সবাইকে খুব মন দিয়ে শ্রবণ করতে হবে। প্রথমে শ্রীল প্রভুপাদ বলছেন যে রাধা কৃষ্ণ অপ্রাকৃত, তার লীলার অপ্রাকৃতর শ্রেষ্ঠতার সম্বন্ধে যে দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। এই জগতে রাধা কৃষ্ণ তত্ত্ব জড়বাদী লোকেরা কখনই বুঝতে পারবে না, তার ধারে পাশে ঢুকতে পারবে না। হ্যাঁ যারা জড় ভোগের বিষয় বাসনায় মোহিত জীব তাদের পক্ষে কখনোই সম্ভব নয় এই রাধাকৃষ্ণের কথা বুঝতে পারবে। তো তাদের পক্ষে তো দূরের ব্যাপার, এমনকি আধ্যাত্মিকবাদী যারা তারা কি রাধাকৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবে? মায়াবাদী যারা নিরাকারবাদী যারা অহং ব্রহ্মাস্মি বলে নিজেকে বুঝতে পেরেছে যে আমি শরীর নই আমি চিন্ময় আত্মা, তো তারাও বুঝতে পারে না। মায়ামোহিত জীব যে নিজের স্বরূপ জানে না তার কথা কি বলা যাবে? এমনকি যারা জানে যে আমি এই জড় শরীর নয় আমি চিন্ময় আত্মা, সে ট্রান্সেন্ডেন্টালিস্ট আধ্যাত্মিকবাদী তাদের পক্ষে রাধাকৃষ্ণকে জানা দুষ্কর। এমনকি আমরা দেখি যদি শুধু আধ্যাত্মিকবাদী নিরাকারবাদী কি সাকারবাদী যারা যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে তাদের পক্ষে কৃষ্ণকে গ্রহণ করলেও বিষ্ণুরূপে শ্রীমতী রাধারানীর লীলা কৃষ্ণের সঙ্গে বা রাধাকৃষ্ণের দিব্য মাধুর্যমণ্ডিত লীলা সমস্ত বৈষ্ণবদেরও এটা বোধগম্য হয় না আমরা যা জানি। একমাত্র যারা শ্রীমন মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছে এবং মহাপ্রভুর অনুগামীদের যারা আশ্রয় গ্রহণ করেছে, কেন না মহাপ্রভু যে রাধাকৃষ্ণ নহে অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ রাধা ভাব দিতে শিবলিতম নৌমী কৃষ্ণ স্বরূপম অবতীর্ণ হয়েছেন চৈতন্য রূপে, তার নিজগণ সবাই এসেছেন এই জগৎবাসীকে এই গূঢ় তত্ত্ব বেদগোপ্য তত্ত্ব প্রকাশ করবার জন্য। তাই এই সমস্ত তত্ত্ব একমাত্র চৈতন্য মহাপ্রভুর অনুগামী বৈষ্ণবদের ছাড়া অন্য কারোর পক্ষে বোধগম্য হওয়া মহা দুষ্কর ব্যাপার। তাই প্রভুপাদ বলছেন যে শিল স্বরূপ দামোদর গোস্বামীর কর্তা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরুক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সার মর্ম। যদি আমরা রাধাকৃষ্ণ সম্বন্ধে অবগত হতে চাই তাহলে স্বরূপ দামোদর এই যে শ্লোক বর্ণনা করেছেন এটা রাধাকৃষ্ণের সার তত্ত্ব মর্ম সবকিছু বর্ণনা করা হয়েছে। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়গম করতে হলে কিভাবে সম্ভব হবে, কারা এই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারবে? যে কেউ ইচ্ছা করলে বা চেষ্টা করলে হবে না, এই রাধারানী বা ভগবান শ্রীকৃষ্ণকে অবগত হতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। গভীর পারমার্থিক উপলব্ধি না থাকলে আমাদের পক্ষে এই সমস্ত বিষয়বস্তু বোধগম্য হওয়া মহা মুশকিল আছে। এক ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন, এক ভগবান পরম ব্রহ্ম ঈশ্বর পরমেশ্বর তিনি কিভাবে নিজেকে দুই রূপে প্রকাশ করেছেন এই আনন্দকে উপভোগ করবার জন্য, আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী রাধারানী হচ্ছে তার অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। তো শ্রীমতী রাধারানী আমরা গতবার আলোচনায় শুনেছি ব্রহ্মবৈবর্তী পুরাণে লেখা হয়েছে যে শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণের বাম অঙ্গ সম্ভূতা। তো কৃষ্ণ শক্তিমান আর রাধারানী তো শক্তি, তো কৃষ্ণের মধ্যে শক্তি তা মূর্ত বিগ্রহ রূপ ধারণ করেছেন লহাদিনী শক্তির অস্মাত। তো মূর্ত রূপ ধারণ করেছে লহাদিনীর দ্বারা কি করা হচ্ছে না, ভগবান কৃষ্ণকে ভাদিনী করায় কৃষ্ণ আনন্দ আস্বাদন। এই ভাদিনী ভগবানের মধ্যে যে অমূর্ত তার ভাদিনী শক্তি রয়েছে অমূর্ত হবে, তো সেটা বাহিরে মূর্ত রূপ ধারণ করছে রাধারানী রূপে। আর এই ভাদিনীর কাজ কি না, ভাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, ভাদিনীর যারা করে ভক্তের পোষণ। এই দুটো কাজ, ভক্তের পোষণ করছে এবং কৃষ্ণকে আনন্দ প্রদান করছে। তো যখন কৃষ্ণ থেকে রাধারানী আবির্ভূত হলে তখন কৃষ্ণ শক্তিমান রাধারানী শক্তি। তো রাধারানী শক্তি কৃষ্ণের মধ্যে তার কি শক্তি আর নাই? কৃষ্ণ মধ্যে কি শক্তিহীন হয়ে গেছে, শক্তি বেরিয়ে মূর্তি রূপ ধারণ করেছে, তার কৃষ্ণ ভিতরে কি হয়েছে, শক্তি নেই? মা রাধারানী যখন কৃষ্ণের কাছ থেকে পৃথক হয়েছে শক্তিমান কাছ থেকে, তো উনি কি শুদ্ধ শক্তি, তার মধ্যে শক্তিমত্তা আর নেই? এটা কতদূর, কিভাবে যে কৃষ্ণ মধ্যে রাধারানী সেপারেট হলেন তার মধ্যে শক্তি নেই, শক্তি তো মূর্ত বিগ্রহ ধারণ করেছে না, তো এই জন্য একটি বলা আছে, এখানে বলা আছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধারণ করলেও অনন্য বিলসে রস আস্বাদন করে। এই দুই দেহেই পরব্রহ্ম রসকে আস্বাদন করছেন, সে কথা আমরা আলোচনা করব যে কিভাবে দুই দেহেই পরব্রহ্ম। যেন রাধারানীকে ব্রহ্মরূপিণী বলা হবে, শ্রুতিতে বলা আছে যে কিভাবে রাধারানী পরব্রহ্ম, সেইভাবে শাস্ত্র বর্ণনা করছে যে রাধারানী রাধাকৃষ্ণ দুটো আলাদা নয়, সম্পূর্ণ এক জিনিস। কৃষ্ণ রাধা, আমি কোন একটা পুরাণে পড়েছি মনে নেই, পড়তে পড়তে একবার ব্রহ্মা নাকি গিয়েছিলেন গোলক বৃন্দাবনে, তো গিয়ে এক জায়গায় দেখছেন কৃষ্ণ রাধা বসেছেন, তো কৃষ্ণ পর দেখছে রাধা কৃষ্ণের মতন হয়ে গেছেন আর কৃষ্ণ রাধার মতন হয়ে গেছেন। এইখানে দেখছে রাধা কৃষ্ণ বসেছেন, মানে এইরকম গোলক বৃন্দাবন বিভিন্ন জায়গায় গিয়ে কৃষ্ণ রাধাকে এইরকম দর্শন করেছেন যে কে রাধা আর কে কৃষ্ণ আর বুঝতে পারছে না। তো এইভাবে যে রাধা কৃষ্ণ এক আত্মা অভিন্ন, কোনো ভিন্নতা নাই, তো একটা স্তরে রাধাকে কোনো ভিন্নতা উপলব্ধি করা যায় না। তো সেই তত্ত্বটাই প্রথমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। তাই প্রভুপাদ এখন বলছেন যে বেদান্ত সিদ্ধান্ত অনুসারে শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। যে কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বললেন যে শক্তি আর শক্তিমান, যে সূর্য আর সূর্যের আলো, তার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক সেই রকম যেরকম অগ্নি জ্বলাতে যাইছে কভু নাহি বেদ, আগুন তার উত্তাপের মধ্যে কোনো পার্থক্য নেই, জয় শ্রী রাধা মাধব কি। তো ঠিক সেই রকম রাধা এবং কৃষ্ণ শক্তিমান, শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমন এই শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বতে, অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত। এই জড় বুদ্ধি দিয়ে আমরা সেই পরা প্রকৃতির বস্তুকে বুঝতে পারবো না, যেহেতু পরা প্রকৃতির বস্তু হচ্ছে তুরীয় বস্তু। এই জড় জগতে আমরা যা কিছু জ্ঞান গ্রহণ করি, এটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ আর কি উচ্চতা, এই তিনটার মধ্যে সীমিত। এবং আমাদের জ্ঞান, আমাদের অনুভূতি যা কিছু, এই তিনটার মধ্যে সীমিত। তো চিন্ময় জগতে একটি চতুর্থ বস্তু আছে, চতুর্থ জিনিস আছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার ঊর্ধ্বে, তাকে বলে তুরীয় বস্তু। এবং চিন্ময় জগতে কালের কোনো প্রভাব নেই। এই জড় জগতের আমাদের জ্ঞান, আমাদের অনুভূতি, এই কাল এবং এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে সীমিত। সেজন্য প্রভুপাদ এখানে বলছেন যে জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্ব, এই জড়া প্রকৃতি জড় জগতের অস্তিত্বটা হচ্ছে আপেক্ষিক, এটা অ্যাবসলিউট নয়, এটা রিলেটিভ, এটা পূর্ণতা। এই জড় জগতের অস্তিত্বের পূর্ণতা নেই, এটা হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ এই জড় জগতের যা কিছু বস্তু আছে, এই নিজের অস্তিত্বকে প্রতিপাদন করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে আর একজনের উপর নির্ভর করে। এই জড় জগতে কোনো কিছু জিনিস স্বয়ং নির্ভরশীল নয়, বা কোনো কিছু জিনিস নিজের সত্তাকে, নিজের অস্তিত্বকে, নিজের সত্যতাকে এমনি প্রতিষ্ঠিত করতে পারবে না। এটা হচ্ছে আপেক্ষিক সত্য বা রিলেটিভ ট্রুথ। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, পূর্ণ সত্য সেখানে বলা আছে। তাই জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে এই পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত। অচিন্ত মানে চিন্তা করা যাবে না। চিন্তা করাটা কার কাজ, কি দিয়ে আমরা চিন্তা করি? হাত দিয়ে, কান দিয়ে, মন দিয়ে চিন্তা করি। মনের একটা বৃত্তি হচ্ছে কি, এই চিন্তা করা, তাই না? তো যে মন দিয়ে আমরা জড় জগতকে অনুভব করছি, সেই মনের দ্বারা এই চিন্ময় বা পরা প্রকৃতির বস্তুকে চিন্তা করা যায় না বলে তাকে বলা হচ্ছে অচিন্ত। অবাক মানস গোচর, এই চিন্ময় বস্তু অবাক মানস গোচর, এই বাক দিয়ে, মন দিয়ে গোচরীভূত হয় না, জানা যায় না। তাহলে কিভাবে এই অপ্রাকৃত বস্তুকে আমরা জানতে পারব? অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত ইন্দ্রিয় গোচর, এই অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি না। তাহলে কিভাবে এটা সম্ভব হবে, আমরা এই আলোচনা প্রসঙ্গে এটি আলোচনা করব। তাই জড়া প্রকৃতির চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ দর্শনের মাধ্যমেই কেবল অপ্রাকৃত জগতের গূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য মহাপ্রভু সেজন্য সমস্ত সিদ্ধান্তের যে শেষ সমাধান করেছেন, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, কেবলা দ্বৈতবাদ, সব শেষে চৈতন্য মহাপ্রভু এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিয়ে তার সমস্ত সমস্যার সমাধান করেছেন। তো আজকের এই যে শ্লোক যে বলা আছে যে এক আত্মা আপি ভূমি পুরা দেহভেদম গতৌত, বা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন করে, হচ্ছে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের একটি প্রকাশ। যে কিভাবে শক্তি আর শক্তিমান অভিন্ন তত্ত্ব এই জগতে প্রকাশিত হয়, পরমব্রহ্ম তার রসকে তিনি আস্বাদন করছেন। সেই সম্বন্ধে কিভাবে কৃষ্ণ রাধা থেকে অভিন্ন তো পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে। আমরা পদ্মপুরাণ থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। পদ্মপুরাণ পাতাল খণ্ডে সেখানে একটি মন্ত্র দেওয়া হচ্ছে, যে মন্ত্র উপাসনা করে মানুষ এই কৃষ্ণ ভক্তি পরায়ণ হতে পারে। তো এই মন্ত্র হচ্ছে একটা বলা হচ্ছে পঞ্চপদ মন্ত্র আছে, গোপীজন বল্লভ চরণান শরণম তপদ্যে, এটা একটা মন্ত্র। গোপীজন বল্লভ চরণান শরণম তপদ্যে, তার হচ্ছে নমঃ গোপীজন বল্লভ্যাং। সেই মন্ত্র শ্রদ্ধাপূর্বক পাঠ করতে বলা হয়েছে। তো যখন আমরা ভগবানের গায়ত্রী মন্ত্র করি, যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন তারা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র করে, গোপাল গায়ত্রী মন্ত্র করে, কাম গায়ত্রী করে, তো এখানে বলা আছে যখন গুরুদেব সেই মন্ত্র কানে দিবেন তখন মন্ত্রের অর্থকে ভালো করে শিষ্যকে বুঝিয়ে দেবেন। শিষ্য শুধু তোতা পাখির মতন মন্ত্রটা গ্রহণ করবে না, মন্ত্রের অর্থটা ভালো করে বুঝে যখন সে গায়ত্রী মন্ত্র জপ করবে তো ভগবানের সে মন্ত্রের অর্থটাকে সে ধ্যান করবে বা ভগবানের রূপকে সে ধ্যান করবে। তো সেই জন্য আমরা ব্রহ্ম গায়ত্রী নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম নেই, যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করে তাদেরকে একটা মন্ত্র স্পেশাল মন্ত্র দেওয়া হয়। মন্ত্রটা না বললে আটলিস্ট আমি এটুকু বলতে একটা গোপী মন্ত্র দেওয়া হয়। তা আমি এদের গুরু ভাবে জিজ্ঞেস করলাম যে আমরা তো গৌড়ীয় সম্প্রদায়ে যোগদান করেছি, গোপীভাবে সর্বতভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে যেটা তো বলা আছে আরাধ্য ভগবান ব্রজসুতনয় তৎধাম বৃন্দাবনম রমনা কাছে উপাসনা ব্রজবতী বর্গেন যা কল্পিতা। তো সেই জন্য যারা সন্ন্যাস গ্রহণ করছেন তারা না এই মন্ত্রটুকু জপ করবার জন্য একটু সুযোগ পাচ্ছে। তো যারা সন্ন্যাস নিচ্ছে না, গৃহস্থ ব্রহ্মচারী, তো তারা এই মন্ত্র জপ না করলে তারা কিভাবে কৃষ্ণের ভজন করবেন? সেজন গুরু মহাজ বললেন যে মহাপ্রভু বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই কৃষ্ণ প্রেমের উদয় হবে। কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই নরোত্তম দাস ঠাকুর কে লিখেছেন না সে গান, যে যতক পুরাণ প্রমাণ দেখ না নামের সমান নেই, নামে রতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পায়। যে নামে হরিনাম মহামন্ত্র, তা আমি শুনেছিলাম গুরুমার কাছ থেকে। তো গুরুমার যেটা বলবে তো বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে ঠিকই মনে হয়। তারপর একদিন আমি দেখলাম যে বর্ণনা করা আছে যে বৃষভানু তার তো পুত্র কন্যা কিছু নেই, তো তিনি কিভাবে কন্যা বা পুত্র প্রাপ্ত হবে খুব চিন্তা করছেন। তো একদিন কীর্তিদাসুন্দরী বলছেন তুমি কাত্যায়নীর উপাসনা করো, তাহলে কাত্যায়নীর কৃপা হলে সব পাবে। তিনি কাত্যায়নী উপাসনা করবার জন্য গিয়েছেন গিরি গোবর্ধনের নিচে গিয়ে যমুনার তীরদেশে খুব কঠোর ধ্যান করছেন। তো ধ্যানে সন্তুষ্ট হয় কাত্যায়নী আবির্ভূত হয় না, কাত্যায়নী কী করছেন না, শূন্য থেকে তাকে বলছেন যে তুমি গিয়ে গুরুর কাছ থেকে হরিনাম গ্রহণ করো, তোমার হরিনাম গ্রহণ করলে তুমি অভীষ্ট ফল প্রাপ্ত হবে। তখন সে গিয়েছে গিয়ে ক্রতুমণির আশ্রম থেকে তার কর্ণে ক্রতুমণি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে। তো সেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে 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 সেদিন সিদ্ধি পেয়েছেন, তখন কাত্যায়ন দেবী আবির্ভূত হয়। শ্রীমতী রাধারানী কন্যার শিশু কন্যা রূপে তাকে একটা স্বর্ণ পেটিকার মধ্যে তাকে প্রদান করেছেন। তখন আমার পূর্ণ বিশ্বাস হল যে আসলে কৃষ্ণ প্রেম নিজেই হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে যদি সবকিছু পাওয়া যাবে এটা সত্য কথা। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র বা আমাদের ব্রহ্ম গায়ত্রীতে যখন আমরা কীর্তন করি বা জপ করি, তখন শাস্ত্রতেই এই ভগবানকে ধ্যানের কথা বলা হয়েছে। তো আমি সময় সময় মনে করতাম যে ভগবানকে কি করে ধ্যান করবো, আমরা তো ভগবানকে দেখি না, যে ভগবান দেখতে কি রকম বা রাধারণী দেখতে কি রকম আমরা কি করে জানি। খুব বেশি হলে আমরা দেখি এই নাটকে গোবিন্দানন্দ যখন কৃষ্ণ সাজায়, হ্যাঁ একটা মানুষ কৃষ্ণের মতন সাজিয়েছে, বা যে কেউ ব্যাস হওয়ার দেখে রাধার মতন সাজিয়েছে, কৃষ্ণের মতন সাজিয়েছে, আমার মনে হয় তাই চিন্তা করতাম যে কি রূপ আমি ধ্যান করবো। সেই দিন বিশ্বনাথ চক্রবর্তী বলদেব বিদ্যাভূষণ তার টিকায় লিখেছেন যে আমরা বিগ্রহের রূপকেই ধ্যান করব। বিগ্রহ যেরকম দেখতে সে কৃষ্ণ, সেজন্য তার বিগ্রহ অর্থাৎ বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছেন। আর এই যে বিগ্রহ রূপ আমরা দেখছি এগুলো সব কপলকল্পিত নয়। হ্যাঁ, যেরকম এই কৃষ্ণ 5000 বছর আগে, কিন্তু এখানে কৃষ্ণের ফটোটা যাকে দেখালেই সে আর্টিস্ট যেভাবে আঁকুক না কেন দেখালে কে এই সে কৃষ্ণ, সবাই বলতে পারে এই হচ্ছে কৃষ্ণ। কেন না, সেই সময় থেকে তার রূপের বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ দেখতে কিরকম, নারায়ণ দেখতে কিরকম, বলরাম দেখতে কিরকম। তো এইসব রূপটা একটা কপলকল্পিত নয়, মনগড়া নয়, যেরকম সাধারণ লোকেরা মনে করে থাকে। তাই এই কৃষ্ণের রূপের কথা শ্রবণ করা, শ্রবণ করে ভালো করে উপলব্ধি করে সবসময় চিন্তা করা আমাদের ভজনে খুব অনুকূল হবে। সেখানে এই পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে যে উক্ত মন্ত্রের ধ্যান কথা বলা হচ্ছে, এই ধ্যানের দেবতা আছেন শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ কি করছেন না, পীতাম্বর পরিধারী, পীতাম্বর মানে হলুদ, হ্যাঁ পীতাম্বর হলুদ ধরতি পরিধান করেছেন, বিভূজ বনমালা বিভূষিত। তাই এইসব কথা মন করা নয়, এগুলো সব বেদ শাস্ত্রের কথা ভগবান কৃষ্ণের রূপ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তার বর্ণ নবদল ধরের ন্যায় শ্যামল, মস্তক ময়ূরপুষ্পে সুশোভিত, মুখমণ্ডল কোটি কোটি চন্দ্রবত মনোহর, নয়ন যুগল ঘূর্ণমান। ভগবান কৃষ্ণের নয়ন মৃগের মতন সবসময় খুব চঞ্চল, এবং শিরভূষণ কর্ণিকা কুসুম নির্মিত। তিনি ললাট তটে যে মণ্ডলাকৃতি তিলক ধারণ করিয়াছেন, উহা চতুর্দিকে চন্দন ও মধ্যস্থলে কুঙ্কুম বিন্দু দ্বারা রচিত। এহেতু কৃষ্ণের রূপে বর্ণনা। তদীয় দেহকান্তি নবদিত দিবাকরের ন্যায় স্নিগ্ধ জ্যোতির্ময়, তার দেহের কান্তি বা জ্যোতি। কর্ণদয় কুণ্ডল যুগলে বিরাজিত, এবং দর্পণ উপম কপলতল শ্বেদকোণায় সুশোভিত। তার দর্পণের মতন যে কপাল শ্বেদ অর্থাৎ ঘাম সে সুশোভিত। তিনি প্রিয়ার মুখমণ্ডলের নয়ন যুগল বিন্যস্ত ও লীলাবশের ধ্রুযুগল উন্নত করিয়া রাখিয়াছেন। তাহার উন্নত নাসিকার অগ্রভাগে মুক্তা দাদুল্যমান হওয়ার অপূর্ব শোভা হইয়াছে। উন্নত নাসিকার অগ্রভাগে মুক্তা ঝুলানো থাকে, এইরকম কৃষ্ণকে মাঝে মাঝে সাজানো হয়। তদীয় পক্ক বিম্বফলতুল্য অধরদের দর্শন প্রভাবে উদ্ভাসিত, তার যে অধর মানে কি এটা কি বলে, ও ঠোঁট না ওট ওষ্ঠদেশ, সে ওষ্ঠদেশ খুব সুন্দর লাল। তো সেখানে তার দাঁত মুক্তার মতন দাঁত, তো সে দাঁতগুলো তার ডালিম্বের মতন দেখতে লাগে। তো কেন্দ্র ও অঙ্গদের মনোহর রত্ন মুদ্রিকায় করযুগ শোভামান হয়েছে। তার বাম হস্তে মুরলী এবং পদ্ম, তার কটির তটে চন্দ্রহার ও চরণ যুগলে মনোহর নুপুর শোভা পাচ্ছে। তার নয়ন যুগল অত্যন্ত চঞ্চল, লীলারসের আবেশে তার মনও চঞ্চল। তিনি প্রিয়ার সহিত হাসছেন, প্রিয়াকে বারম্বার হাসাচ্ছেন, তিনি বৃন্দাবনে কল্পবৃক্ষের মূলদেশে রত্ন সিংহাসনের উপরে প্রিয়ার সহিত এইরূপে অবস্থান করছেন, সেইভাবে ভগবান কৃষ্ণের রূপ মাধ্যমের কথা বর্ণনা করা হচ্ছে। ঠিক সেরকম রাধারানীর রূপের কথা বর্ণনা করা হচ্ছে। যেহেতু এটা প্রসঙ্গক্রমে নয়, আমরা আসলে আলোচনা করবো মন্ত্রের অর্থটা কি। যেই অর্থে শাস্ত্রে বর্ণনা করা আছে যে রাধা রানী কি করে কৃষ্ণ থেকে অভিন্ন, এটা আমরা আমাদের আলোচ্যের বিষয়। কিন্তু জিনিসটা অত সুন্দর, আমি সবাইকে বলতে চাইলাম যে কৃষ্ণের রূপ রাধারানীর রূপের সম্বন্ধে শ্রবণ করলে খুব ভালো লাগবে। তো রাধারানীর সম্বন্ধে বলা হচ্ছে যে কৃষ্ণের বাম দিকে শ্রীমতী রাধারানী অবস্থান করছেন, তার বাম ভাগে রাধিকা বিরাজমান হয়ে আছেন। তো তার পরিধান তিনি নীল বসন পরিধান করেছেন, উত্তপ্ত স্বর্ণের ন্যায় তার দেহের প্রভাব, তার ঈষৎ হাস্যযুক্ত মুখপদ্ম পটাঞ্চলে অর্ধা আবৃত, তিনি চঞ্চল নেত্রযুগ স্বামীর মুখচন্দ্র বিন্যস্ত করিয়া চকরির ন্যায় নম্র নয়ন দ্বারা তদীয় সুধা পান করছেন। তো অঙ্গুষ্ঠ তর্জনী অঙ্গুলির দ্বারা প্রিয়তমের মুখপদ্মে তাম্বুল মানে পান প্রদান করছেন শ্রীমতী রাধারানী, কৃষ্ণকে পান দিচ্ছেন। তার পিনোন্নত পয়োধর মুক্ত হারে শোভা পাচ্ছে, কটিতট ক্ষীণ বিশাল নিতম্ব কিঙ্কিন দলে শোভামান, করে রত্নময় তাটঙ্ক কেউর ও বলয় ধারণ করেছেন, আর শ্রীমতী রাধারানী অঙ্গুলিতে অঙ্গুরিয়ক ধারণ করেছেন, তার চরণ যুগল নূপুরের দ্বারা সুশোভিত মনোহর, কটক ও পদাঙ্গুলিতে অঙ্গুরিয়ক শোভা পাচ্ছে, তার মনোহর অঙ্গ কেবল লাবণ্যময়, সেই সর্বাঙ্গ সুন্দরী নবযৌবনা কৃষ্ণপ্রিয়া প্রসন্নভাবে আনন্দর সে বিভোর হয়েছেন। সেইভাবে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে অবস্থান করছেন, কোথায় না সে গোলক বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনের উপরে। তো এখন এই মন্ত্রের অর্থ বর্ণনা করা হচ্ছে, যে শ্লোক বৃহৎ গৌতমীয় পুরাণে বর্ণনা করা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত শ্লোক চৈতন্য চরিতামৃতে তিনি উদ্ধৃত করেছেন। তা আমরা, আমার কাছে গৌতম পুরাণ নেই, তাই আমি এই পদ্মপুরাণ আনেছি যেখানে লেখা আছে দেবী কৃষ্ণ মহিপ্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপাশা কৃষ্ণ ক্লাদ শ্রুতি। আমরা চৈতন্য চরিতামৃত থেকে এটিও পাঠ করেছি। তো একান্ন নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে, হে নারদ, এখানে তোমাকে আমি মন্ত্রের অর্থ বলছি, তুমি শ্রবণ কর। বলে যে কৃষ্ণপ্রিয়া রাধিকার নিজের অংশস্বরূপ এই জগৎ প্রপঞ্চের অন্তরঙ্গ মায়াদি শক্তি এবং জগৎ প্রপঞ্চের অন্তর চিদাদি শক্তি যারা গোপন অর্থাৎ রক্ষা করছেন, সেই জন্য তার নাম হচ্ছে কি, কেন গোপী নাম হয়েছে বলেছিলাম গত বছর মনে আছে? গোপী মানে যে গোপন করে, গোপন করে মানে আমাদের লুকিয়ে রাখে। গোপনের আরেকটি অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ করে। আমি তখন জানতাম না এইখানটা, আমি কোথাতে শুনেছিলাম, কালকে পত্রপত্রিকা এইখানে তো লেখা হয়েছে এই শ্লোকে যে অন্তরঙ্গই তথা নিত্যম বিভূতই চিন্তাদিহি গোপনাত উচ্চতে গোপী রাধিকা কৃষ্ণবল্লভা। গোপন করেন, গোপন করেন মানে পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন কৃষ্ণপ্রিয়া রাধিকার নিজের অংশস্বরূপ এই জগৎ প্রপঞ্চের অন্তরঙ্গ মায়াদি শক্তি। এই জগৎ প্রপঞ্চের যে মায়া শক্তি, তো জগৎ প্রপঞ্চের অন্তর চিত শক্তি, এই শক্তির দ্বারা রাধারানী সব কিছুর গোপন করছেন, সব কিছুর পালন করছেন, সব কিছুর রক্ষণাবেক্ষণ করছেন। এই বহিরঙ্গ শক্তি চিত শক্তি দুটো সব কিছু রাধারানীর কাছ থেকে আসছে। তাই বলা হচ্ছে হেতে গোপী বলা হচ্ছে, তিনি কৃষ্ণময়ী বলে বলা হচ্ছে পরদেবতা। বলা হচ্ছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। এটা সংক্ষিপ্ত আমি এখানে বলছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আর এই শ্লোকের আরো বিস্তৃত বর্ণনা করছেন যে কিভাবে রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন। তো বলা হচ্ছে তিনি কৃষ্ণময়ী বলে পরম, দেবতা এই কারণে তিনি সর্ব আরাধ্যা, তাই তাকে রাধিকা বলে বলা হয়। তাকে রাধা কেন বলা হয়? তিনি সর্ব আরাধ্যা, তিনি সর্বতভাবে আরাধনা করেন বলে তার নাম হচ্ছে রাধা, আর তিনি সর্বতভাবে আরাধ্য বলে তার নাম হচ্ছে রাধা। ভাই প্রভুপাদ তার তাৎপর্য এখানে বলছেন, শ্রীমতী রাধারানী, হ্যাঁ, তিনি সর্বতভাবে আরাধনা করেন বলে রাধা, আর তিনি আরাধ্য তাই তার নাম হচ্ছে সর্ব আরাধ্য। সেটা বলা হচ্ছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা সা কৃষ্ণ আহ্লাদি স্বরূপিণী। তাই বলা হচ্ছে, তিনি কৃষ্ণময় বলে পরম দেবতা, তিনি সর্বলক্ষ্মী স্বরূপা, সর্বলক্ষ্মী স্বরূপা কৃষ্ণ আনন্দ রূপিণী। হ্যাঁ, কৃষ্ণকে তিনি আনন্দ প্রদান করছেন হে বিপ্র, সেই কারণে এই মনীষীগণ তাকে শ্লাদিনী বলিয়া থাকেন। কেন কৃষ্ণকে শ্লাদিনী শক্তির স্মাদ, রাধারানীকে শ্লাদিনী শক্তির স্মাদ বলা আছে? এই জন্য যে সর্বলক্ষ্মী স্বরূপাতা কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী। যদি রাধারানী হচ্ছেন কৃষ্ণকে আহ্লাদ প্রদান করার স্বরূপ স্বরূপিণী, সেই জন্য তাকে মনীষীগণ শ্লাদিনী শক্তি বলে বলে থাকেন, বা শ্লাদিনী শক্তি বা শ্লাদিনী প্রধান স্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ, মূর্ত প্রকাশ বলে রাধারানীকে বলেছেন। তো ত্রিগুণময় দুর্গা প্রভৃতি শক্তিগণ এ সব কিছু তার কোটি কলার কোটি অংশের এক অংশ। যে দুর্গা দেবী, হ্যাঁ, তত সা প্রচ্ছতে বিপ্র বিপ্র হাদিনী মনীষী তৎকলা কোটি কোট্যাংশ, তৎকলা, তৎকলা মানে কার কলা? রাধারানীর কলার কোটি কোটি অংশে দুর্গাদি স্ত্রী গুণাত্মিকা, মানে রাধারানীর কাছ থেকে রুক্মিণী, সত্যভামা, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী যত শক্তি তত্ত্ব আছে সেটা বলা আছে। কৃষ্ণ থেকে তো, হ্যাঁ, বাসুদেব, সম্প্রসন্ন, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, নারায়ণ, বামন প্রকাশ পেয়েছেন যেরকম, সে রাধারানীর কাছ থেকে বলা হবে তৎকলা কোটি কোটি আংশা দুর্গাদি স্ত্রী গুণাত্মিকা সা তো সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু। একথা কয়েকজন মধ্যে আলোচনা করা হয়েছে যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন মহানারায়ণ বা মূল নারায়ণ। হ্যাঁ, চৈতন্য মহাপুরুষের গোপাল ভট্ট, ভেঙ্কট ভট্টের সঙ্গে যখন আলোচনা হয়েছিল তখন চৈতন্য মহাপুরুষ কথা উপস্থাপনা করেছেন যে কিভাবে, হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ, কারণ শাস্ত্রে তো অনেক সময় নারায়ণের কথা বলা হয়েছে। তো সেখানে তারা প্রতিষ্ঠিত করছেন যে কৃষ্ণ হচ্ছেন মূল নারায়ণ। তো সে কথা বলা হচ্ছে, ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তার এই কোটি কোটি কলার কোটি অংশের এক অংশ, তার শ্রীমতী রাধারানী, তিনি কিন্তু সাক্ষাৎ মহালক্ষ্মী, তার আর কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ প্রভু নারায়ণ। সেকে তো বলা হচ্ছে সাত সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু। হে মুনি সপ্তম, ইহাদের অনুমাত্র বিভেদ নেই, না এতদয় বিভেদে ভেদ স্বল্প অপি মুনি সপ্তম। সেখানে বলা হচ্ছে রাধারানী আর কৃষ্ণের মধ্যে অনু এক বিন্দু মাত্র কোন বিভেদ নেই। ইয়ং দুর্গা হরি রুদ্র কৃষ্ণ শক্র, ইয়ং সতী সাবিত্রী অয়ং হরি ব্রহ্মা ঝুমর নসৌ যম হরি। বলা হচ্ছে রাধিকা হচ্ছেন দুর্গা, কৃষ্ণ হচ্ছেন রুদ্র, রাধিকা সতী, কৃষ্ণ ইন্দ্র, রাধিকা সাবিত্রী, কৃষ্ণ ব্রহ্মা, রাধিকা ধূমর্ণা, কৃষ্ণ যম, আর কি বেশি বলবো। এইভাবে রাধা কৃষ্ণ ব্যক্তি রেখে জগৎ আর কিছুই নেই, সব কিছুই, হ্যাঁ, যত শক্তি তত্ত্ব আমরা দেখছি, শক্তিমান দেখছি, সব কিছু রাধা কৃষ্ণের অংশেই এরা সব আবির্ভূত হয়েছে। বহুনাং মনীষ্য বিনা তাধ্যাং ন কিঞ্চিন, আর বেশি কি বলবো, তাদের ছাড়া ব্যক্তি রেখে আর কিছুই নেই। চিত অচিত লক্ষণম সর্বম রাধা কৃষ্ণময় জগৎ, চিত অচিত যা কিছু আমরা দেখতে পাচ্ছি এ সব কিছুই সর্বম রাধা কৃষ্ণময় জগৎ, এতে রাধা কৃষ্ণময়। তো এইভাবে ভক্তরা বুঝতে পারে, সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয়, তার ইষ্টদেব স্মৃতি যত যত ইচ্ছানম। হ্যাঁ, এই ভগবৎ শাস্ত্রের বর্ণনা করা যে জগৎ কি হবে, যা কিছু আমরা দেখছি চিত অচিত লক্ষণম, হ্যাঁ, এই সর্বম রাধাকৃষ্ণময় জগৎ, এই সব কিছু জগৎ আছে রাধাকৃষ্ণময়। ইথম সর্বম তৈরেব বিভূতিং বিদ্ধি নারদ ন সক্যতে মায়া ভক্তিং বর্ষ কোটি শতেরপি। নারদকে বলছেন যে শতকোটি বর্ষের যে আমি বর্ণনা করি তাদের এই যে মাহাত্ম্যম, হ্যাঁ, ইথম সর্বম অয়ের বিভূতি, তাদের বিভূতি বর্ণনা করা বড় কঠিন। হে নারদ, এই প্রকার শত ঐশ্বর্যই তাদের জানবে, যা কিছু আমরা দেখছি সব কিছু ঐশ্বর্য যে রাধাকৃষ্ণের ঐশ্বর্য। আমি তাদের মহিমার বিষয়ে শতকোটি বর্ষ বর্ণনা করলেও আমি সমর্থ হতে পারবো না। ত্রৈকল্যের ত্রৈলোক্যের মধ্যে এই যে ত্রিলোক আছে, হ্যাঁ, স্বর্গ মর্ত্য পাতাল, তার মধ্যে পৃথিবী হচ্ছে শ্রেষ্ঠ। কেননা পৃথিবী হচ্ছে কর্মভূমি, আমরা সবাই জানি স্বর্গের দেবতার পর্যন্ত এই পৃথিবীতে আবির্ভূত হয় সাধন ভজন করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। আর পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ হচ্ছে শ্রেষ্ঠ, আর জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে মথুরাপুরী শ্রেষ্ঠ, মথুরাপুরীর মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। এবার তো রূপ গোস্বামী তার উপদেশামৃতের শেষ শ্লোকে এই কথা লেখা হয়েছে যে ত্রৈলোক্য পৃথিবী মান্যং জম্বুদ্বীপম তত বরম তত্রাপি ভারতম বর্ষম তত্রাপি মথুরাপুরী তত্র বৃন্দাবনম নাম তত্র গোপী কদম্বকম। এই মথুরা মথুরাতে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের মধ্যে আবার গোপীরাই শ্রেষ্ঠ, আর গোপীদের মধ্যে আবার